ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, যদিও আমরা শ্রোতারা জানি আপনি সবসময় ভালোর তলে, কিন্তু প্রতিটা মানুষের জীবনেই সুখের চেয়ে দুঃখ বেশি বিরাজমান, তাও আমরা বলি ভালো আছি, এটাই জীবন। 2012 সাল থেকে ভূতফেমের সাথে আমার এক অন্যরকম ভালোবাসার সম্পর্ক। বড় ভাইয়ের সাথে রাত জেগে ভূতফেম শুনতাম। ভয়, রোমাঞ্চ আর গল্পে ভরা সেই রাতগুলো আজও মনে পড়ে। তারপর হঠাৎ করেই 13 ডিসেম্বর 2019 ভূতফেমের শেষ পর্ব প্রচারিত হয়। মনে হয়েছিল একটা প্রিয় সময় বুঝি শেষ হয়ে গেল, কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়নি। 2021 সালে ভূত ডট কম নামে আবারও ফিরে আসে সেই পরিচিত কণ্ঠ, সেই গল্প, সেই পুরনো অনুভূতি। ভূতফেম থেকে ভূত ডট কম সময় বদলেছে, কিন্তু সেই ভালো লাগাটা আজও একই রকম আছে। আমি অভিজিৎ, আমার বাসা ভোলা সদরে। আমি ভোলা সরকারি কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। বাংলা টাইপিংয়ে পারদর্শী না হওয়ায় ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটাই আমার প্রথম ঘটনা, পড়ে শোনালে উৎসাহিত হব। আমার কাছে আরও অনেক ঘটনা রয়েছে, অনেক কথা বললাম তো শ্রোতা বন্ধুরা কিছু মনে করবেন না। ভূত এফএম ভূত ডট কম নিয়ে মনের অনুভূতি প্রকাশ করলাম। এবার চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমার ফ্রেন্ডের নাম জবা, ছদ্মনাম জবার মেশো, অর্থাৎ খালুর ছোট ভাই মৃদুল ছদ্মনাম, এবং ওয়াইফ কথা ছদ্মনাম। কথার বর্ণনা একটু দেই, তার নিজের প্রতিটা জিনিসপত্র তার নিজের ভীষণ প্রিয়। সে সকল জিনিস যত্ন করে রাখত, কাউকে কিছু ধরতে দিত না। শাড়ি, গয়না, সাজসজ্জার ছোট ছোট জিনিস, এগুলোর প্রতি তার আলাদা একটা ভালো লাগা কাজ করত। মৃদুল একটি কোম্পানির উচ্চতর কর্মকর্তা ছিলেন। তাদের বাড়ি, এরপর কোথায় তাদের বাড়ি সেটা তিনি লিখেছেন কিন্তু গোপন রাখতে বলেছেন, আমি পড়ছি না। কথা এবং মৃদুলের বিয়ের প্রায় 7-8 বছর, একটি 5 বছরের ছেলে ছিল। মৃদুলের খুব কাছের একজন বন্ধুর ছোট বোনের বিয়ে, তো সেই বিয়েতে মৃদুলের আসতেই হবে ভাবিকে নিয়ে, বন্ধুর জোরালো দাওয়াত। বিয়ে হবে ঢাকাতে। তো বিয়ের দিন মৃদুল, কথা ও তাদের 5 বছরের বাচ্চাটি তাদের প্রাইভেট কার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ড্রাইভিংয়ে মৃদুলই ছিল, ঢাকায় আসার পথে একটা ট্রাক তাদের প্রাইভেটটি চাপা দেয়। মৃদুল আর কথা সেখানেই মর্মান্তিকভাবে চাপা পড়ে মারা যায়, তবে 5 বছরের বাচ্চাটি কোনোভাবে বেঁচে যায়। তো হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তাদের পুড়িয়ে সমাধি স্থাপন করা হয়। সমাধি দুটি স্থাপন করা হয় মৃদুলের গ্রামের বাড়ির একটি রাস্তার পাশে। তাদের 5 বছরের বাচ্চা আকাশ, মৃদুলরা ছিলেন 2 ভাই, তাদের আর কেউ ছিল না, তাদের বাবা মা অনেক আগেই মারা যায়। তারা 2 ভাই অর্থাৎ মৃদুল আর তার বড় ভাই বাঁধন, জবার মেশো বা খালু, 2 ভাই চাকরির কারণে দুটি আলাদা বাসায় থাকতেন। বাঁধন এবং তার স্ত্রী খুব ভালো মনের মানুষ, তো আকাশের বাবা মা তো আর নেই, আকাশের দায়িত্ব তারাই নিয়েছে। কাহিনীর শুরু এখান থেকেই। আকাশ বাচ্চা মানুষ, একা একা অনেক কথা বলতো। বাঁধন ভাই এবং তার স্ত্রী আকাশকে নিজের সন্তানের মতোই লালন পালন করেন। বাঁধন ভাইয়ের 2 মেয়ে, একজন 9ম শ্রেণীতে পড়ে আর একজন 2য় শ্রেণীতে পড়ে, নাম মিষ্টি। তো মিষ্টি আর আকাশ দুজনই ছোট, একসাথেই খেলত। আকাশ যে একা একা কথা বলতো সেটা আবার মিষ্টি ওর মায়ের কাছে বলত, মা আকাশ বেলকানিতে অন্ধকারে গিয়ে মা মা বলে কি সব কথা বলে। তো মিষ্টির মা মিষ্টির কথার গুরুত্ব দেয় না, বাচ্চা মানুষ কি না কি বলে। তো আকাশের এই বিষয়টি বাঁধন ভাইয়ের বড় মেয়ে অনেকদিন ধরেই নোটিস করে, যে আকাশ বেলকানিতে অন্ধকারের রুমে একা মা মা বলে কথা বলে। অর্থ সেই বিষয়টি তার মা বাবার কাছে শেয়ার করে। বাঁধন ভাইয়ের বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে, তার মোটামুটি একটা ভালো মন্দ বিচারের ক্ষমতা আছে। এবার বাঁধন ভাইয়ের স্ত্রী বিষয়টি কিছুটা গুরুত্ব দিয়েছে এবং বাঁধন ভাইকেও বলেছে যে দেখো মিষ্টিও আমাকে এরকম কথা বলেছে, আমি গুরুত্ব দেইনি। তারপর তারা আলোচনা করে আকাশকে তাদের কাছে ডাকে এবং তাকে চকলেট বা খেলনাটার লোভ দেখিয়ে জিজ্ঞেস করে, আকাশ বাবা তুমি কার সাথে কথা বলো একা একা? সে কিছুক্ষণ চুপ থেকে বলে, কারো সাথে না। আবারও জিজ্ঞেস করে, বাবা বলো তোমাকে চকলেট কিনে দেব? তো সে কিছুক্ষণ চুপ থেকে বলে, মা বাবা আসে, আমার সাথে খেলা করে, কথা বলে, আবার চলে যায়। তারা বলেছে তারা যে আসে সেটা কাউকে না বলতে, তাহলে তারা আর আসবে না। মৃদুল যার যে বাসায় ভাড়া থাকত সেই বাসা তো ছেড়ে দিতে হবে, তারা তো কেউ নেই। তো বাসা ছেড়ে দিয়ে সকল জিনিসপত্র বাঁধন ভাইয়ের বাসায় নিয়ে আসা হয়। তো সব জিনিসপত্র নিয়ে আসার পরে কথার একটি শাড়ি বাঁধন ভাইয়ের স্ত্রীর ভালো লাগে, সে মনে মনে ভাবে শাড়িটি সে রেখে দেবে। সেদিন রাতে বাঁধন ভাইয়ের স্ত্রী ঘুমিয়ে পড়ার পর স্বপ্ন দেখে যে তার স্বপ্নে কথা এসে খুব রাগ করে বলছে, আমার যা কিছু আছে সব আমার কাছে দিয়ে রেখে দাও। এমন স্বপ্ন দুই তিন দিন দেখে। এরপর বাঁধন ভাইকে বিষয়টা জানায়। বাঁধন ভাই বিষয়টি একজন পণ্ডিত বা ঠাকুরের সাথে আলোচনা করে। কথার সব প্রিয় জিনিসগুলো নদীতে ভাসিয়ে দেয়া হয়। এরপর আর এরকম স্বপ্ন দেখেনি। মৃদুল ও তার স্ত্রীর সমাধি হয় গ্রামের বাড়ির একটি রাস্তার পাশে। রাতের বেলা মাঝে মাঝে সেখানে দেখা যেত একজন পুরুষ ও একজন মহিলা খুব করুণ সুরে কান্না করছে, আরও বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের দেখা যেত। এরপর গ্রামের মানুষ বাঁধন ভাইকে বিষয়টি জানায় যে আপনার ভাই ও তার বউ তাদের অপমৃত্যু হয়েছে, তাদের সমাধি এখানে করেছেন, তাদের মাঝে মাঝে দেখা যায়। সবকিছু মিলিয়ে বাঁধন ভাই তাদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন, কিন্তু তাদের আত্মার মুক্তি হয়নি। আজও নাকি মাঝে মাঝে তাদের আর্তনাদ শোনা যায় ওই গ্রামের রাস্তায়, কিন্তু আকাশ এখন আর একা একা কথা বলে না। এই ছিল আমার ঘটনা, পড়ে শোনালে খুশি হব। কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিলাম, অভিজিৎ। অভিজিৎ, আপনি চমৎকারভাবেই লিখেছেন, গুছিয়ে লিখেছেন আপনার ঘটনা। আশা করছি ভবিষ্যতেও আপনি আপনার ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সিয়াম বলছি বগুড়া থেকে। আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। এটি আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা ঘটনা, আমার নিজের গল্প নয়, যা সে তার দাদার কাছ থেকে শুনেছে। আমাকে যেভাবে ঘটনা বলা হয়েছে আমি ঠিক সেভাবেই বর্ণনা দিচ্ছি। এখানে কোনো কিছু নতুন করে বানিয়ে বলা হয়নি। লোকমুখে প্রচলিত বিশ্বাস এবং অতি প্রাকৃত বলে বিবেচিত ঘটনাগুলো ঘটনার বর্ণনার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনা শুরু আজ থেকে 25-30 বছর আগে। সেই সময় ফজলে রাব্বির মায়ের বাচ্চা হলেও দুর্ভাগ্যজনকভাবে জন্মের কয়েকদিনের মধ্যেই তারা মারা যেত। কখনো 12-13 দিন, কখনো 17-18 দিন, আবার কখনো 1 মাস কিংবা 40 দিনের আগেই শিশুর মৃত্যু হতো। এভাবে পরপর 3টি সন্তান মারা যাবার পর পুরো পরিবার গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। শুধু তাই নয়, ফজলে রাব্বির মা মাঝে মাঝেই বাড়ির পাশের বাঁশ ছাড়ে একটি অদ্ভুত দৃশ্য দেখার কথা বলতেন। তার দাবি ছিল সেখানে একজন বৃদ্ধা মহিলাকে অনেকগুলো ছোট ছোট বাচ্চা নিয়ে খেলতে দেখা যায়। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানালে সবাই আরো উদ্বিগ্ন হয়ে পড়ে। ফজলে রাব্বির দাদার পরিচিত ছিলেন একজন কবিরাজ, তার নাম ছিল বিন্দু কবিরাজ। পারিবারিক পরিচয়ের কারণে তাকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়। চারপাশ পর্যবেক্ষণ করার পর বিন্দু কবিরাজ জানান, তার মতে এই পরিবারের ওপর একটি অশুভ প্রভাব রয়েছে। তিনি বলেন, এর প্রভাবে এই বংশের সন্তান জন্ম নিলেও বেঁচে থাকবে না। ফজলাপির দাদা তখন কাকুতি মিনতি করে তার কাছে জানতে চান, এর কোনো সমাধান আছে কিনা। বিন্দু কবিরাজ বলেন, সমাধান আছে, কিন্তু পথটা খুবই কঠিন, এই কাজ করতে গিয়ে জীবনও চলে যেতে পারে। এরপর তিনি প্রথম শর্তের কথা জানান। শর্ত এক, কোনো এক চাঁদনি রাতে অর্থাৎ পূর্ণিমার রাতে শেষ প্রহরে একা ইছামতি নদীতে যেতে হবে। গ্রামের শেষ সীমানা পর্যন্ত কেউ সঙ্গে যেতে পারবে, কিন্তু এর পর থেকে যেতে হবে সম্পূর্ণ একা। পেছনে তাকানো যাবে না, কোমর ঝোঁকানো যাবে না, নদী থেকে এক বাটি পানি নিয়ে আসতে হবে। আর যদি কেউ পেছন থেকে ডাক দেয়, এমনকি কোনো আত্মীয়ের কণ্ঠেও যদি নকল করে ডাক দেয়, তবু পেছনে ফিরে তাকানো যাবে না। কবিরাজের পরামর্শ অনুযায়ী এক ভয়ঙ্কর রাতে ফজলে রাব্বির দাদা যাত্রা শুরু করলেন। চারপাশে নিস্তব্ধ, দূরে নানা ধরনের শব্দ, ঝিঁঝি পোকার ডাক এবং হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু বাড়ির শেষ সীমানা পার হবার পর থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করল। আকাশে মেঘ জমতে শুরু করল, গাছের ডালগুলো এমনভাবে শব্দ করতে লাগল যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, আর পেছন থেকে নানা রকম কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। কণ্ঠগুলো এতটাই জীবন্ত মনে হচ্ছিল যে সত্যিই পরিচিত কেউ তাকে ডাকছে। তবুও তিনি থামলেন না, পেছনে তাকালেন না। পথে একটি বিড়ালের মতো অবয়ব বারবার তাঁর চলার পথে বাধার সৃষ্টি করছিল বলে তিনি অনুভব করছিলেন, কিন্তু কোনো বাধাই তাকে থামাতে পারেনি। শেষ পর্যন্ত তিনি নদীর ধারে পৌঁছালেন। কোমর পানিতে নেমে কোনোভাবে ঝুঁকে বা বেঁকে না গিয়ে এক পাটি পানি সংগ্রহ করলেন। এরপর শুরু হল ফেরার পথ। ফেরার পথে তিনি হাসি কান্নার শব্দ শুনতে পেলেন, কিন্তু থামলেন না। বারবার সেই বিড়ালের মতো অবয়ব তার পথে বাধা সৃষ্টি করছিল, তবু শেষ পর্যন্ত তিনি নিরাপদে সেই পানি নিয়ে বিন্দু কবিরাজের কাছে পৌঁছে যান। পানি হাতে পাওয়ার পর বিন্দু কবিরাজ জানান দ্বিতীয় শর্তের কথা। শর্ত দুই, তাকে একটি অবিবাহিত হিন্দু মেয়ের আত্মহত্যা করা লাশের দাহের পর পিণ্ড কাপড়ে করে মাটি চাপা দেওয়ার যে কাপড় ব্যবহার করা হয়, সেই কাপড়ের একটি অংশ সংগ্রহ করতে হবে। এর কিছুদিন পর বিন্দু কবিরাজ তাঁর পালিত জিনের মাধ্যমে খবর পান, পাশের একটি গ্রামে একজন অবিবাহিত হিন্দু মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। সেই রাতেই তাঁর দাহ সম্পন্ন করা হবে। বিন্দু কবিরাজ তখন বিষয়টি ফজলে রাব্বির দাদাকে জানান এবং বলেন, দ্বিতীয় শর্ত পূরণ করার জন্য এটাই সেই সুযোগ। নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করে ফজলে রাব্বির দাদা আবারও রওনা হলেন। এবার তাঁর গন্তব্য শ্মশান। শ্মশানের দিকে যত এগোচ্ছেন পরিবেশ ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। বাতাসের তীব্রতা বাড়ছিল, কোথা থেকে যেন হাসির শব্দ, কান্নার শব্দ, ঢোলের শব্দ এবং মাঝে মাঝে উলুর ধ্বনি ভেসে আসছে। চারপাশে কঙ্কালের মতো অবয়ব এবং অদ্ভুত ছায়া নড়াচড়া করছে বলে মনে হচ্ছিল। সব মিলিয়ে চারপাশে তৈরি হয়েছিল এক ভয়াবহ পরিবেশ। ঠিক সেই সময় তিনি এলাকার মানুষের মুখে শোনা একটি বিশ্বাসের কথা মনে করলেন। গ্রামে বলা হতো, কখনো শ্মশানে ভয়ের পরিস্থিতি তৈরি হলে নিজের কোনো সম্মানিত হিন্দু ব্যক্তির নাম ধরে ডাকলে তিনি রক্ষা করেন। সেই বিশ্বাস থেকেই ফজলে রাব্বির দাদা একজন সম্মানিত হিন্দু ব্যক্তির নাম ধরে বলতে শুরু করলেন এবং তার নাম ছিল সমর ভট্টাচার্য। তিনি কোনো খারাপ উদ্দেশ্যে সেখানে আসেননি, এটাই জানতে চাইছিলেন। তিনি পড়েছেন বিপদে, চারপাশের সবকিছু তাকে ভয় দেখাচ্ছে, সম্ভব হলে যেন তাকে সাহায্য করা হয় যাতে তিনি নিরাপদে নিজের কাজ শেষ করে বাড়ি ফিরতে পারেন। এভাবে বলার কিছুক্ষণ পর ধীরে ধীরে পরিবেশ শান্ত হতে শুরু করে, বাতাসের তীব্রতা কমে যায়, ভয়ঙ্কর শব্দগুলো আর আগের মতো শোনা যাচ্ছিল না। তখন তিনি নির্ধারিত স্থান থেকে কাপড়ের অংশটি সংগ্রহ করেন। কাপড়টি নিয়ে ফেরার সময় তিনি অনুভব করেন একটি কুকুরের আকৃতির অবয়ব নীরবে তার পেছন পেছন হাঁটছে। সেটি তার কোনো ক্ষতি করেনি, বরং তার কাছে মনে হয়েছিল কুকুরের মতো সেই অবয়বটি যেন তাকে নিরাপদে পথ দেখিয়ে বিন্দু কবিরাজের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। অবশেষে তিনি বিন্দু কবিরাজের বাড়িতে পৌঁছে কাপড়ের অংশটি তার হাতে তুলে দেন। এরপর বিন্দু কবিরাজ নানা রীতিনীতি অনুসরণ করে একটি তাবিজ তৈরি করেন। এরপর ধীরে ধীরে পরিবারের ওপর থাকা সেই অশুভ প্রভাব কেটে যেতে শুরু করে। পরিবারের সদস্যরা বিশ্বাস করেন সমস্যার সমাধান হচ্ছে। অবশেষে ফজলে রাব্বির জন্ম হয় এবং তিনি বেঁচে থাকেন। বর্তমানে ফজলে রাব্বির বয়স 25 বছর। এই ঘটনাটি তার জীবনের সঙ্গে জড়িত একটি পারিবারিক ঘটনা এটি, যা তিনি তার দাদার কাছ থেকে শুনেছেন। তো এই ছিল ঘটনা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া। আশা করছি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে ভূত ডট কম এর মতো একটা শো আমাদের উপহার দেওয়ার জন্য। আমি ভূত ডট কম এর পুরনো নয় 2025 জানুয়ারি থেকে শুনছি এমন একজন শ্রোতা। বেশি কথা না বলে ঘটনায় যাওয়া যাক। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনা, যেটার সাক্ষী আমি নিজেও। শুরু করা যাক। ঘটনা এক, আমার বন্ধুর বয়স তখন 10-11 হবে। তখন সে তার নানির বাড়ি ছিল। তো তার শরীরে অনেক দিন যাবত খুবই জ্বর ছিল। একদিন রাতের বেলা সে তার মায়ের সাথে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। জানেনই তো গ্রামের বাসায় ওয়াশরুম ঘর থেকে একটু দূরে হয়। তো তার পা ওয়াশরুমে গেলে সে উঠোনে দাঁড়িয়ে থাকে। এমন সময় সে দেখে তার দাদা তার সামনে দাঁড়িয়ে আছে। সে বলল, দাদা তুমি এখানে কি করছো? তখন তার দাদা বলে, চলো আমি নিয়ে যাব তোমাকে, তোমার নানা নানি কেউ ডাক্তার দেখাচ্ছে না, আমি তোমাকে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করাবো। এই কথা বলে তার দাদারূপী সেই অবয়বটা তার হাত চেপে ধরে। তখন আমার বন্ধু খেয়াল করে তার হাতটা অস্বাভাবিক গরম, আর আরো ভালো করে খেয়াল করে দেখে তার দাদারূপী সেই অবয়বের পিঠে দুটো পাখাও রয়েছে পাখির মতো। এটা দেখার পরে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তারপর বাসা থেকে সবাই বের হয় এবং তার মাও আসে এবং তাকে ঘরে নিয়ে সবকিছু জিজ্ঞাসা করে। সব শোনার পর তার বাসার সবাই তাকে হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করে। ঘটনা দুই, আমরা 4 বন্ধু ছোটবেলা থেকে একসঙ্গে থাকি। আমাদের বাসার সামনে একটি প্রাচীর দিয়ে ঘেরা অনেক বড় জায়গা, ভেতরে একটা বাড়ি আছে। বাড়িটার বর্ণনা দিচ্ছি। সামনের দিকে বড় গেট, গেট পেরিয়ে বাড়িতে ঢুকলেই একটা বড় পুকুর হাতের বাম পাশে। তারপর পুকুরের বাম পাশে একটা বড় খালি জায়গা, যেখানে শুধু ঝোপঝাড় আর গাছপালা। আর গেটের ভেতরে ঢোকার পরই হাতের ডানে আরও একটু ঝোপঝাড়, আর পুকুরের পাশ দিয়ে 8-10 ফুটের একটা রাস্তা, যেটা 20 সেকেন্ড হাঁটলেই সেই বাসাটা। আর বলে রাখি, সেই বাসায় আমাদের এক বড় ভাই থাকে যে মূলত খামারি। আমরা মাঝে মাঝেই তার কাছে সহায়তা চাইতাম। একদিন রাতে আমরা চার বন্ধু আড্ডা শেষ করলাম। আমি আর আরেক বন্ধু বাসায় চলে আসলাম, আর সেই বন্ধু আর তার সাথে আরেকজন বন্ধু তারা বাড়িতে গেল। কিছুক্ষণ পর আমার সেই বন্ধু বাসায় আসার জন্য ওই বাড়ি থেকে বের হল। রাত আনুমানিক 10:30, এমন সময় সে পুকুরের পাশে রাস্তায় দেখল অনেক লম্বা কিছু একটা শুয়ে আছে। তার মাথা পুকুরের পাড়ের সাথে লেগে আছে আর পা রাস্তার শেষ মাথায়। এমনভাবে শুয়ে আছে যে তাকে পার করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো সে মনে করল, আমরা যে দুই বন্ধু বাসায় চলে গিয়েছিলাম আমরা হয়তো তার সাথে মজা করছি। তখন আমার সেই বন্ধু বলে উঠল, তোরা মজা করিস না, আমার বাসায় যেতে হবে, সর। তার পরও কোনো জবাব আসলো না। তখন সে এক প্রকার রাগ করে ওই পুকুর পাড়ের মাথার দিকে গিয়ে মুখটা দেখল। বিশ্বাস করেন, তার ভাষায় ওখানে কোনো মুখ ছিল না, শুধু দুটো চোখ। তা হয়তো জল জল করছে। ওটা দেখে এক চিৎকার দিয়ে সে ওই বাসার ভেতরে আবারও ছুটে গেল। তারপর সবাইকে সব বলার পর সবাই তাকে তার বাসায় এগিয়ে দিয়ে আসলো। তারপর আমার সেই আরেকটা বন্ধু ছিল যার সাথে সে ওই বাসায় গিয়েছিল, সেই বন্ধু আবার করল কি, পুকুরের এই পার ওই পার সব জায়গায় সে টর্চ লাইট মেরে একা রাত ভর খুঁজছিল যে কেউ তার সাথে মজা করেছে কিনা। তারপর কিছু না পেয়ে সেও বাসায় চলে যায়। আর পরদিন থেকেই সেই বন্ধুর খুব জ্বর হয়েছিল। লাইট মেরে যে খুঁজছিল তার জ্বরের মাত্রা এতটাই বেশি যে সে উঠে বসারও শক্তি পাচ্ছিল না। তারপর হুজুর দেখিয়ে দুইজনকেই পানি পড়া খাইয়ে সুস্থ করা হয়। ঘটনা ৩। আমার সেই বন্ধুর আবার ভয় অনেক, তাই মাঝে মাঝেই তার সাথে তার বাসায় রাতে আমি থাকি। বলে রাখি, তার বাসাটি টিন শেডের। তো এরকমই এক রাতে তার সাথে আমি ছিলাম। আমার আবার গেম খেলার অনেক নেশা। আমার সেই বন্ধু আবার স্মোক করত, বদভ্যাস ছিল। রাত আনুমানিক 2 কি 3 হবে, সে জানলা খুলে সিগারেট খাচ্ছিল, আমি গেম খেলছিলাম। হঠাৎ করেই দেখি সে মোবাইলে আয়াতুল কুরসি ছেড়ে দিয়ে কাঁথার নিচে চলে যায় এবং তার গা থরথর করে কাঁপতে থাকে। এটা দেখে আমি তাকে জিজ্ঞেস করলে সে কোনো কথা বলতে পারে না, শুধু বলে, শুয়ে পড়, জেগে থাকিস না। আমি পাত্তা না দিয়ে তাকে তার মতো ছেড়ে দিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ি। পরদিন তার কথাটা ছিল এরকম, আমি সিগারেট খাচ্ছিলাম আর রিলস দেখছিলাম, হঠাৎ আমার মাথায় হাত বুলানোর একটা অনুভূতি হয়, যেমনটা মায়েরা করত আমাদের ঘুম পাড়ানোর জন্য। তো আমি মনে করি তুই হয়তো আমার সাথে মজা করছিস, এজন্য আমি তোকে একটা থাপ্পড় দিতে যাব। তখনই দেখি তুই গেম খেলছিস। আমি সাথে সাথে জানালার দিকে তাকিয়ে দেখি একটা মহিলার মতো কিছু জানালার পাশ দিয়ে চলে গেল। এটা দেখার পরই আমি আর কোনো কথা বলতে পারিনি, আয়াতুল কুরসি ছেড়ে দিয়ে শুয়ে পড়ি। এইরকমই ছিল তার কথাটা। তারপর তার মা অনেক বড় একজন হুজুরকে দেখান। হুজুর বলেন, ওই যে বাসার ভেতর থেকে যেখানে ভয় পেয়েছিল, ওই যে ওই পুকুর পাড়ে, ওই পুকুরে নাকি এক হিন্দু মহিলা জিন থাকে যে তাকে পছন্দ করেছে। আর হুজুর এ কথাও বলেছিল, তার সাথে যে বন্ধু থাকে, মানে আমার কথা, আমি যেন তার সাথে, মানে আমার বন্ধুর সাথে আর না থাকি। ঘটনা ৪। আমার সেই বন্ধু অনেক ছোটবেলায় বিয়ে করে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমাদের বাসায় আরেকটা বেড়াল ছিল। তো বন্ধুর বউ বন্ধুকে বলে কয়েল জ্বালানোর জন্য। সে কয়েল জ্বালানোর জন্য রুম থেকে বাইরে এসেই টিনের চালের ওপর দেখে আমি নাকি আমাদের একটা বেড়াল নিয়ে তাদের চালের ওপরে দাঁড়িয়ে আছি এবং তাকে দেখে হাসছি। এটা দেখে সে এক চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে তার বউ সহ তার মা, দাদা, দাদি সবাই বেরিয়ে আসে। তার মুখ থেকে সব শুনে তাদের বাসায় এক প্রকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এসব চেঁচামেচি শুনে আমি আমার বাসায় যাই এবং শুনি একই অবস্থা। তারপর আর কি, সে আগের মতোই হুজুর দেখিয়ে পানি পড়া খাইয়ে দেয়া হয়। তো এই ছিল ঘটনা। ওর সাথে মাঝে মাঝেই নানা ছোট ছোট ঘটনা ঘটে। এমনকি ওর বউ যখন বাপের বাড়িতে যায় তখন ভয়ে একা থাকতে না পেরে আমাকে মাঝে মাঝে ডাকে। ওর বাসায় থাকলে মাঝে মাঝে রাতের বেলা চালের ঢিল পড়ে আর মনে হয় চালের ওপর দিয়ে কেউ হাঁটছে। আমি এসব এত ভয় পাই না, কিন্তু তাকে দেখি কুঁক করে যাচ্ছে। তো এই ছিল ঘটনা। ঘটনা পছন্দ হলে শেয়ার করবেন, আমি শেয়ার করলাম। আশা করছি যারা শুনছেন তাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে ছোট্ট করে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি, চলে যান www.bhoot.com.bd এবং সেখানে গেলে আপনি কন্টেন্ট যেমন পাবেন সেই সাথে পেয়ে যাবেন অন্য ভুবন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।